করতে লাগলে ভাবনার প্রয়োজন নাই, এতে ঝগড়াবার প্রয়োজন নাই, সব ব্যবস্থা হয়ে যাবে। কৃষ্ণ বললাম কি হাত জুড়ে স্তুতি প্রার্থনা করলেন। তখন অক্রয়ের মনের সংশয় দূর হলো। হ্যাঁ কৃষ্ণ বলরাম, এখন কংসকে মারতে পারবি। এই জন্য একে বলা হয় অক্রুর ঘাট আর ব্রহ্মধন। এই স্থানে অক্রুর কৃষ্ণ বলরামের মহান ঐশ্বর্য দর্শন করেছিল। শুধু তাই নয়, ব্রহ্মহ্রদ আবার এর সময় ওই ভয়গাঁও ভদ্রবনের মধ্যে ভয়গাঁও আছে, সেইখানে নন্দ বাবা এই দিন রাত্রিকালে মধ্যরাত্রিতে এখন স্নান করতে গিয়েছেন, বুঝতে পারেন নাই, মনে করেছেন ভোর হয়ে গেছে, চলে যাই স্নান করে আসি। ওদিকে বরুণ দেবতার জ্বর সব চারদিকে অনুসন্ধান করছিল, যে কোনো মুহূর্তে কৃষ্ণকে পরম লোকে আনতেই হবে, অতএব আনতে গেলে তাহার জন্য কিছু উপায় করা যায়। এখন বরুণের জ্বর গম তারা দেখতে পেল এই মধ্যরাত্রিতে অসময়ে, এখন বরুণ নন্দ মহারাজ স্নান করছে, এমন সময় প্রজাবাসী সব ঘুমিয়ে আছে, দুই চারজন বডিগার্ড যারা ছিল তারা কেবল পাহারা দিচ্ছে, তারা তো উপরে দাঁড়িয়ে আছে, নন্দ মহারাজ জলে ডুব মারতেই সঙ্গে সঙ্গে বরুণের জ্বর তাকে টেনে নিয়ে চলে আর জলের থেকে উঠে নাই। তখন সকলেই চিৎকার হাহাকার, সেই শুনেই সকলেই এখন ঘুম থেকে উঠে পড়ল। কৃষ্ণ বললেন কি ঠিক আছে, কোনো চিন্তা নাই, আমি এখনই আসছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি পিতাকে নন্দ বাবাকে ফিরিয়ে আসবো। এই বলেই তিনি জলেতে নামলেন আর টুপিয়ে সোজা চলে গেলেন কোথায়, বরুণ লোকে। যখন বরুণ লোকে গিয়েছেন তখন নন্দ মহারাজও দেখতে পেলেন ওখানে আছেন। এখন বরুণ দেব কৃষ্ণকে রাজ সিংহাসনে বসিয়ে তাহার পূজা অর্চনা আরতি ইত্যাদি করছে, নানা প্রকারের স্তব স্তুতি প্রার্থনা যত লোক আছে সকলেই পূজা অর্চনা আরতি করছে, আমাকে ধরে আনলো এখানে যে অপরাধীর মতো করে আর নিয়েছে আবার পূজা করছে, অদ্ভুত ব্যাপার, কৃষ্ণের ও পূজা করছে, এ তো দেখে দেখে অবাক হয়ে গেল। তারপরে এখন যখন তাহাদিকে বিদায় করেছেন কৃষ্ণ আর নন্দ বাবা দুইজনে ওই স্থান থেকে ফিরে আসে, ফিরে আসতে প্রজাবাসীগণ সকলেই আনন্দে আত্মহারা, সকলেই জিজ্ঞাসা করতে লাগলে, তখন নন্দ বাবা খুলে খুলে এই কথা সব বলে দিয়েছে। কৃষ্ণ তো বলেন নাই, চুপ থাকেন, কিন্তু নন্দ বাবা সব কথা প্রজাবাসীগণকে বলেছে। বলতে প্রজাবাসীগণ ভাবলেন তাই তো, আমরা তো সংসার করলাম, ঘরে গৃহস্থী করলাম, পুত্র পরিবার নিয়ে বেঁচেই থাকলাম, কোনদিন তো ভগবানের ভজন সাধন কিছু করি নাই আর সংসার থেকে মুক্তির কোন উপায় করি নাই, যদি এই বাল কৃষ্ণের দ্বারা আমাদের উদ্ধারটি হয়ে যায় বিনা ভজন সাধনে, তাহলে তো আমরা বেড়া পার হয়ে গেলাম। এই জন্য এখন সব প্রজাবাসীগণ কৃষ্ণকে অনুরোধ করতে লাগলো, হে কৃষ্ণ, আমরা তো কোনো ভজন সাধন করি নাই, সংসার নিয়েই মেতে আছি, যাতে করে আমাদের উদ্ধার হয়ে যায় সেই উপায়টুকু বলো, তোমার ধাম কি, কোথায় তোমার লোক, কি ব্যাপার, তুমি তো আমাদের কিছু দেখাও, আমাদের সেই পরম ধাম দর্শন করিয়ে দাও। কৃষ্ণ বললেন ঠিক আছে, চলুন সকলে। তখন সমস্ত ব্রজবাসীগণ এইখানে আসেন, এইখানে ছিল ব্রহ্মহ্রদ, হ্রদ মানে পরপুকুর তালা। তো এখন এর মধ্যেই কৃষ্ণ বললেন কি আপনারা সকলে স্নান করুন। যখন ব্রজবাসীগণ স্নান করলেন, জলে ডুব মারলেন, তারপরে তারা দেখছে কি তারা পরমধাম। ধামে চলে যাচ্ছে, সব আকাশে উঠেই চলে যাচ্ছে পরম ধামে, ব্রহ্মাণ্ড পার করে এখন জ্যোতির্ময় ব্রহ্মধামে পৌঁছে গেল। সেই ব্রহ্মধামে গিয়ে দেখেন কি সব নির্বিশেষ হয়ে পড়ে আছে, নাচাকরের মতো মাতালের মতো পড়েই আছে। আমি খুব আনন্দে আছি, একই আনন্দ মাতাল মদ মাতাল যেমন পড়ে থাকে রাস্তার ধারে মধ্যে ওইরকম ভাবে। এই হচ্ছে ব্রহ্ম মুক্তি, ব্রহ্ম জ্ঞান মুক্তি। তো ব্রহ্ম লোক দেখে ব্রজবাসীরা ভাবলো আমরা কোথায় আসলাম, এখানে তো সব হোশ আবার ধরে যাচ্ছে, এখানে আমাদের ভালো লাগছে না, চলো আমরা অন্য জায়গায় যাবো, এখানে থাকবো না থাকবো না। তখন কৃষ্ণ কি করলেন, তাদের সবাইকে উঠিয়ে নিয়ে চললেন, নিয়ে যেতে যেতে আবার কোথায় নিলেন, বৈকুণ্ঠ ধামে। এখন দেখছেন কি বৈকুণ্ঠের ছয় দরজা পার করে সাত দরজা পার করে ভগবানের ভবনেতে প্রবেশ করলেন। সেখানে এখন সকলে হাত জোড়ে স্তুতি প্রার্থনা করছে, শান্তাগারম ভুজগসেনম পদ্মনাভম সুরেশ। নন্দ বাবা ব্রজবাসীগণ তারা একটু এগোচ্ছেন, সামনে যাবেন একটু ভগবানের সামনে, সকলেই তাদেরকে ধরে আজকালে যায় কোথায় যাবে কোথায় যাবে, যেতে পিছে যাবে পিছে যাবে, কাছে গোয়ালা আগিয়া কোথা থেকে গোয়ালা গুলি আসছে, আর এরা কিনা ভগবানের সামনে যায়। আর সবাইকে পিছে সরিয়ে দিচ্ছে, দেখে দেখে অবাক খাচ্ছে, বলে কোথায় আসলাম, একটু ভগবানের কাছে যেতেও দিচ্ছে না, আর সে আমাদের সঙ্গে কথাও বলছে না, আর হাসছেও না, কথা বলছে না, কাছে যেতে দিচ্ছে না, কোনো প্রীতির আদান প্রদান নাই, আসলামটা কোথায়, এ ভালো লাগছে না, এ আবার একটা কি লোকে আসলাম, তো এইসব পছন্দ নয়। তখন বলে ভাই চলো এখানে, এখানে রুটি পানি হবে না, এখানে কিছু খাবার তো আর পাওয়া যাবে না, এখানে কিছু নাই চলো। এখন বেরিয়ে আসছে, তখন ভগবান কৃষ্ণ কি করলেন, তাদেরকে নিয়ে গোলক বৃন্দাবনে পৌঁছে দিয়েছেন গোলক ধামে। গোলক ধামে যেতেই দেখছেন কি সেখানে তো ভগবান শ্রীকৃষ্ণ আছে, কৃষ্ণ বড় গম্ভীর, রাধারানী আছেন তিনিও গম্ভীর রূপে, কেউ আর ছুটে এসে গলা জড়িয়ে ধরছে না, কেউ আর মায়ের কোলে বসে দুধ খাচ্ছে না, কেউ নন্দ বাবার কোলে আর বসছে না, তো অদ্ভুত ব্যাপার, এমন এমনই কোন জায়গায় আসলাম, আমাদের বালগোপাল শ্রীকৃষ্ণ আমার কোলে বসে যতক্ষণ পান না বার করে খেয়ে নেয়, পান চিবিয়ে পান খাচ্ছে নন্দ বাবা, আর পানে মুখ থেকে পান বার করে খেয়ে নেয়, কিন্তু আজকে এ তো আসছে না, কোলেও বসছে না, যশোদার কোলে বসে দুধ খাচ্ছে না, এমন একটা কোন জায়গায় আসলাম, আজকে আমাদের কৃষ্ণের কি করো, এ কি সর্বনাশ হলো, আমরা কোন লোকে আসলাম, কোথায় গেলাম, কিছুতেই তারা ভালো মনে নিতে পারলো না, বলে আমাদের এইসব চাই না, ওই ব্রজভূমি ভালো যেখানে কৃষ্ণ বাল গোপাল রূপে আমাদের সঙ্গে খেলাধুলা করে আর আমাদের কোলে বসে দুধ খান, আর বাল ভাবে খেলাধুলা করেন আমাদের সেই ভাব থেকে চাই, আমাদের এইসব প্রয়োজন না। তার মানে ভগবান তো নিজের লোক সমূহ দেখাইলেন, কিন্তু ব্রজবাসীগণের তাতে ভালো লাগলো না, তারা চায় কি সেই মাধুর্যময় প্রেম, সেই মাধুর্যময় ভাব, মাধুর্যময় প্রেম একমাত্র ব্রজভূমিতে আছে, অন্য কোথাও নাই। তখন তারা ফিরে আসলেন নিত্যধাম, আর এই ব্রজধাম এর মধ্যে কোনো অন্তর নাই, সেই ধামের স্বরূপ ভগবান এইখানে ব্রজবাসীগণকে দর্শন করাইলেন, আর ব্রজবাসীগণ তাহাতে তারা পরম আনন্দ অনুভব করে তাহার মধ্যেই অবস্থান করলেন। এই জন্য ব্রজধামকে সর্বশ্রেষ্ঠ ধাম বলা হয়, অক্রূর এই স্থানেতে কৃষ্ণের ঐশ্বর্য দর্শন করলেন এবং কৃষ্ণ ব্রজবাসীগণকে পরম ধাম দেখিয়েছিলেন, এই জন্য এর নাম হলো অক্রূরঘাট আর ব্রহ্মঘর। এরপরে আমরা ভাদ্র যাব সামনে এই মন্দিরে, ওইখানে গৃহপত্নীগণ আপনারা শুনেছেন বহু কথা, গুরু মহারাজ প্রায় করে এই প্রসঙ্গটা পাঠ করছেন, গৃহপত্নীগণ যেভাবে কৃষ্ণ বলরামকে তারা অন্ন ভোজন আদি করিয়েছেন তাদের অনুরাগের কথা আমরা ওখানে গিয়ে বলবো। আর একটু পরে গিয়ে ওখানে জল খাওয়ার হবে একটা রাস্তায়, আর ওই দিক দিয়ে আমরা আনন্দ ধামে যাব। এখন আমাদের মহারাজ গান বলুন।
ओम ज्ञानति निरंतस्य जनंजन शलाकया चाक्षुर्मिष्टं तेन तस्मै श्री गुरुवे नमः। पञ्चकापद्रुभ्यश्च कृपा सिन्धुभिः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तथा च श्री गुरु ग्रन्थं वी कम नाउ टु कुरु गाज पुजपाद चेता महाराज हि स्पोकन वेरी वेरी नाइसली about the glories of this place, the Kurugas and Brahma Raj. So I won't speak so extensively as he has on different things, because I think most devotees have their headphones. So I'll speak a little bit about what led up to Akura Krishna Balaram coming here to Kurugas. We know that Akura was sent by Kamsa to bring Krishna Balaram to Mathura, so that Kamsa, he would dispose of Krishna Balaram, especially Krishna. When Krishna, he heard from Akura the atrocities that Kamsa had performed, so then Krishna, he went to Nanda Baba, and there he told him, he requested that we should go to Mathura and we should take our taxes and we should go and take part in the activities that Kamsa will do. At that time, all the Brijbasis, they heard that of Krishna, Balaram, the Brijbasis, that some will be going to Mathura. Those who were going were very, very happy. But especially the gopis, they became very, very sad. In the night time, they were lamenting and crying and crying and crying. So, Nanda Baba, he went and he also told Mother Yashoda. Mother Yashoda, when she heard, she said, no, my Gopal will not leave. That I will not allow my Gopal to leave. And then she took Krishna by the hand and she took him into one room and covered him with some cloth and told him that you don't come out. So as night time passed, morning came. Akura, he went, he took bath, he performed his morning duties. Balaram was there, but they could not find Krishna. Nanda Baba, he went to Mother Yashoda, and she said, I promise that I will take Gopal to Mathura, and I'll be with him every second. He will not be out of my sight. After 3 days, definitely I'll bring him back. Mother Yashoda, she didn't say anything. She just left the room. She went into another room. There she took off the cloth that she had covering Gopal. She took Gopal by the hand and brought him and put his hand in the hand of Nanda Baba, and she left. Nanda Baba, Akura, Krishna Balaram, the cowherd men, they went down. And their crew had prepared the horses, the chariot. And Krishna and Baladev, they were placed on the back of the chariot. Behind was Nanda Baba, Upananda, Abhinanda, Sunanda, Nanda, with their different bullet cards. The cowherd boys were very happy that they were going now with Krishna Baladev to Mathura. But the gopis had stayed up all night, lamenting and crying and crying. They were saying, how is it that Nanda Baba, that he will allow Krishna to go now to Mathura, that this must show that he must be of Gop caste, because the people of Gop caste, they do not get the intelligence till they're 80 years of age. So because he has not reached maturity, then he does not have sufficient intelligence. Crying and crying. Mother Yashoda, she could understand that Krishna, that the gopis were undergoing intense separation, and then she went to try and pacify them. And the gopis who had so much love for Mother Yashoda, now in their madness, Krishna has not left, but his leaving is impending. This is called Bhavi Viraha. That in this state, then they started to speak very, very harshly towards Mother Yashoda. that how can you let Krishna leave? Don't you know that if he leaves, he won't come back? And Mother Yashoda, she could not at all talk any sense into the gopis. By and by, all the residents of Vrindavan, those who were not going, they came round the chariot. Apura was in the front. Krishna, Baladev, Nanda Baba, his bullock chariot, and the other cowherd men and cowherd boys. In the morning time, Krishna, when he's going out, going to take care of the cows, then all Vrindavan is coming, and they are near Buddha's separation. But now the separation was very, very, very sticky, that Krishna is going to Mathura. The cowherd men, they were there. The birds, the bees, all they came, and all now were crying and crying in impending separation. As Akura was about to take Krishna and Balaram, the gopis who were in a kunch, crying and crying in impending separation, now they ran out and they were crying, crying for Krishna, crying, crying, crying. And as they ran to the chariot, the heat of separation was so intense that it permeated throughout Vrindavan. The gopis, they fainted. Also, Akura, who was at the chariot, he fainted. Baladev, he fainted. Nanda Baba, all the cowherd men, all the bridge bhaktis fainted. And Krishna himself, he was also about to just faint. But somehow, miraculously, he caught himself. And then without real proper consciousness, he got down from the chariot. And the gopis that were fainted, he took some of the gopis and he went into a kunj. After some time, Akura, he came to consciousness. He looked behind him. Krishna was not there. Baladev was fainted. And all around him, the Brijbasis were all unconscious. Immediately, he reached behind. And he told Baladev, we have to go to Mathura immediately. Vasudev and Devaki, that they may be killed by Kamsa at any moment. We have to bring Krishna. Baladev and Akura, they followed the footprint of Krishna, and they came to the outside of a kunj. At that time, Baladev, he would not go any further because he's older brother, and he would not disrespect the Mayada of going where his brother, his younger brother is, with his beloveds. But Akura, he called out, Krishna, you must come right away. At any minute, Vasudeva and Devaki, they may be killed. And then he called to the gopi, that please, you let Krishna come. His parents, that they will be killed at any moment. And the gopis replied, Akura, you're a liar. We're not letting Krishna go. And definitely you're a liar, because you say that Vasudeva and Devaki, they're the mother and father of Krishna. But everybody in Braj knows that the mother and father of Krishna is Nanda Baba and Yashoda Maya. So you will not let him go. And everything was silent. Balaram did not know what to do. Akura, also, he was bewildered. After some time, then Krishna, he came out, very, very solemn, not saying a word. And when he met Akura and Baladev, then he told Akura that, oh, now we should go to Mathura. Immediately, Akura, he went, he brought the chariot with the horses, and by that time, the Brijbasis had come back to consciousness. They all came again round the chariot. Now the gopis were there. They were crying and crying, and Krishna was trying to placate them, but Krishna was also crying. This time, Akura, he put Krishna on the chariot, but in the front, not in the back. And as the gopis, they were crying for Krishna, then Akura received the signal from Krishna. Then he started to meander the chariot. The gopis, they ran. Some, they fell in front of the chariot. Some, they held on to the reins. Some, they held on to the bars of the chariot. And they were pleading. Srimati Radhika and her group. Then, Srimati Radhika and her group. Then, they fainted. And then at that time, Krishna, still giving the approval to Akura. Then Akura, then he meandered the chariot around the bodies of the gopis. And those who were still conscious, they were crying, Govinda Damo Dharamadaviti, Govinda Damo Dharamadaviti, Govinda Damo. like this, suffering. O Madhava, from you, who are the husband of the goddess of fortune, will you leave us so unfortunate? You who are bound by the ropes of affection, by Mother Yashoda, sin Mother Yashoda, how can you leave her like this? And Krishna crying, he continued along with Akura and giving them message that I will come back. I will come back. The chariot, it came to this place. And then Akura stopped the chariot and he went to chant his mantras. As he came into the Yamuna, there's a lake part of the Yamuna, and then he went, leaving Krishna Baladev on the chariot. And when he went and went into the water, then he saw that Krishna Baladev were there. He was astounded. And then he came out of the water, and then he looked at the chariot, and he saw Krishna Balaram sitting there very peacefully. Then he went back in, and when he started to chant his mantras again, then he saw Anantashesh. Anantashesh with thousands of hoods. And on Anantashesh, he saw the Supreme Lord. He was surrounded by Lord Shiva, Brahma, Prahlad Maharaj, four Kumaras, and they were offering choice prayers. He became completely bewildered. And then again he came out of the water, and he went to the chariot where Krishna and Balaram, they were sitting. And Krishna said, is everything okay? You look quite amazed by something. What is it? And then Akura, he said, just seeing you, who are the cause of everything that's amazing in this world, this is the most amazing thing. Because all amazement, it emanates from you. So this is my amazing. So Yasharatha explained that this place, this is the borderline between Mathura and Vrindavan. And that they say that Vrindavanam Prichajam Padamekam Gajati. That Krishna and Baladev and the Brijbasis, they never leave Vrindavan. They never take one step out of Vrindavan. So Vrajendra Nandan Krishna and Rohini Nandan Baladev, they came to this spot. But from here, then their expansion, Vasudev Krishna and Sankarsham Baladev, then they continued on to Mathura, and in their apricot form, then Krishna, Baladev, they remained in Vrindavan. Maharaj also explained that at this place, Brahmaraj, that one time at Ekadashi, the evening, going to Dwadashi, then Nanda Baba, he came with a couple of cowherd men, and he came into bath. But because generally that time, the evening time, is said to be inauspicious, so one of the servants of Varunadev caught Nanda Baba and took him to Varunadev. When word got out that Nanda Baba, that he had gone to take bath, but did not come back, then the cowherdsmen were crying and crying. Their shouts, it came to the ears of Krishna. And immediately Krishna, he came to this place. And then he went into the Yamuna from here, and then he went to the abode of Lord Varuna. There he saw Lord Varuna with all his splendor. Immediately Lord Varuna, he paid his obeisances to Krishna, and he said that after one who's lived their life and they've not taken darshan of beautiful form of Krishna, then their life is useless. But one who has received darshan, then actually they have some benefit in their life. So he was saying that I am greatly fortunate that now I'm able to receive your darshan. Nanda Baba, he was there. He was seeing how Varunadev was glorifying his little boy, Gopal. How he was calling him the Supreme Personality of Godhead. In the midst of all the opulence of Varunadev, I think Varunadev had put Nanda Baba in a very select place and had also worshipped Nanda Baba. And now Nanda Baba, he saw how his son was being worshipped as the Supreme Personality of Godhead. So then some doubt started to come in his mind. Then, is my son, is he actually the Supreme Personality of Godhead? And then this thought, it persisted. Krishna, he took Nanda Baba, he brought him back to the bridge buses, and then Nanda Baba, he started to explain to the cowherd men what happened. And he said that Gangacharya previously said that the potency of Narayan has entered into my son, and therefore we see that he's doing so many superhuman things. But now, seeing how Brunadev has worshipped him, I'm thinking that maybe he's the Supreme Lord himself. Then the cowherd men, they went to Krishna, and they said, "Oh Krishna, we've heard that you've manifested so many offenses. Can you also manifest this, your supreme abode?" And then Krishna, he brought them here to this place. And then he put the cowherd men in the Yamuna, the displaced Brahmaraj. And as Maharaj has explained, first he showed them Brahmajyoti. And there he saw living entities in a comatose state, like suicidal state. And the cowherd men, they were definitely not attracted to this. And then Krishna, he took them, showed them darshan of Vaikuntha, where the Lord is worshipped as Narayan by his different services. And then after this, then took them to Golok. But this Golok, which is before Mathura and Dwarka, there Krishna is present. Srimati Radhika is present. But Aishwarya mood is predominant. And they saw that, oh, this is our Krishna. But now, he's not crying for butter. He's not running to us. He's not in that same mood. And they were not at all attracted. So, then after, they thought, no, we do not want to see anymore. Rather, we just want to go back to our Vrindavan. So then Krishna, then he brought them back to Braj. So the teaching here is that sometimes the bridge buses, they've heard from Punamasi that Krishna is actually the Supreme Lord. But even though they've heard and they accept Punamasi as Guru, but still because of the very, very thick mood of Madhurya, then this conception of Aishwarya, of Krishna the Supreme Lord, it does not really go to the heart. They hear it, but they just go on. But here in this pastime, not only are they hearing, but they're seeing Krishna's Brahmalok. They're seeing Krishna's Vaikuntha. And they're seeing Krishna's two-hand form in Golok. And even after seeing it, still, it does not pierce through their Madhurya. Meaning that in Vraj, all Aishwarya is there. But Madhurya is so thick and so overwhelming that no matter how much Aishwarya is there, it cannot penetrate their mood of Madhurya. So much so that even after this, when Buddha, he came to Vrindavan and he said, "Oh, Nanda Baba, you're very fortunate that Krishna Balaram, they're the supreme personalities of Godhead, that even though they're Aja, they're unborn, that they're the supreme truth." Nanda Baba said, "Uddhava, I thought you were very intelligent, that you're Brihaspati Sushya, but now I see that your intelligence has not yet developed. How can my Krishna be the supreme personality of Godhead?" So this is the mood of the bridge passing, very, very thick with Madhurya. But not that there's no Aishwarya, but that the Madhurya is so overwhelming. That 500 years ago, Sri Chaitanya Mahaprabhu, also he would come here to accrue God. That is explained that he would go in the morning to Imlitala, and there, chanting and absorbed in the mood of Vrindavan. And then at the time, he would come here to accrue God, and here he would rest. So we're very fortunate to come and take darshan of this place where so many beautiful pastimes and very, very deep siddhanta are manifested to us.
यही सार अर्थविहार जो कि हम सभी आए हैं प्रतिवर्ष यहाँ आते हैं जहाँ पर अक्रूर जी ने तालाब में ये यमुना में स्नान करते हुए कृष्ण बलराम के वैभव को ऐश्वर्य को देखा तब उनके मन में ये विश्वास हुआ कि हाँ कृष्ण बलराम और हंस को मार सकता है यहीं पर ब्रजवासियों ने ब्रह्म हृदय में स्नान करते हुए परम धाम का दर्शन किया। भगवान ने ब्रह्मलोक वैकुंठ लोक अपना गोलोक धाम अपना निज धाम दर्शन कराया। तम दर्शया मास सम लोकम अपना लोक दिखाया। परंतु तो ये सभी ऐश्वर्यमय लोग हैं, ये ऐश्वर्य को देख करके ब्रजवासियों का कभी मन नहीं भरा। वे तो जानते हैं हमारे कृष्ण कन्हैया हमारे बाल गोपाल है, हमारे सखा है, हमारे प्राण प्रियतम है, उनके साथ हम हंसते हैं, खेलते हैं, नाचते गाते हैं, खाते पीते, हमें वैसे ही चाहिए। भगवान हो चाहे कोई हो, हमारे बाल गोपाल रहना चाहिए। तो ये ब्रजवासियों का जो भाव है इसको माधुर्य भाव कहा जाता है। इस माधुर्य भाव के कारण वे ऐश्वर्य को स्थान नहीं देते न चाहते, इसलिए इसको अक्रूर घाट ब्रह्म घर कहा गया है। ब्रजवासियों को भगवान ने यही परम धाम का दर्शन कराया था। ये वृंदावन मथुरा के बीच की सीमाना है, यहाँ से मथुरा लगता है और उधर वृंदावन है, इसलिए गुरु जी कहते हैं बोले मथुरा वृंदावन की दूरी कितनी है, बोले बीच की एक लाइन। गोपियों के भाव की दूरी कितनी है, हजारों मील की। गोपियों का भाव और मथुरा का ऐश्वर्य दोनों कहीं एक साथ मिल सकता है, कदापि नहीं, हजार मील की दूरी है। अभी हम लोग फिर अक्रूर ये बात रोड पर चलते हैं, वहाँ मंदिर का दर्शन करके और फिर आगे चलेंगे, वहाँ थोड़ा जलपान भी देंगे। एक भक्त वहीं पर गुरु जी आ रहे हैं, अब एक चाचा जी भी वहीं पर बोलेंगे। चलो भैया बोलो अक्रूर चाचा जी
बाबा।